শ্রোতা বন্ধুরা, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর নামে আপনাদের শুকরিয়া জানাই, যিনি শান্তির মালিক, যিনি চান সবাই তার প্রতিষ্ঠিত ধার্মিকতার পথকে বুঝুক আর নিজেদের সে পথে উৎসর্গ করুক এবং তার সাথে অনন্তকাল প্রকৃত শান্তিতে বাস করুক। আপনাদের ধার্মিকতার পথ অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য আজ ফিরে আসতে পেরে আমরা অনেক আনন্দিত। আমাদের গত পাঠে আমরা দেখেছিলাম কিভাবে মিশরের বাদশাহ ফেরাউন ইব্রাহিমের বংশধরদের বনি ইসরায়েলদের তার গোলাম বানানোর মাধ্যমে, নির্মমভাবে কাজ করানোর মাধ্যমে তাদের উপর জুলুম করেছিলেন। যা হোক, আমরা আরও পড়েছিলাম,
তাদের উপর যতই জুলুম করা হল ততই তারা সংখ্যায় বেড়ে গিয়ে দেশের সব দিকে ছড়িয়ে পড়ল। এতে বনি ইসরায়েলদের দরুন মিশরীয়দের মনে খুব ভয় হল।
পরিশেষে ফেরাউন হুকুম জারি করলেন যে বনি ইসরায়েলদের যত বাচ্চা ছেলে জন্মাবে সবাইকে নদীতে ফেলে মেরে ফেলতে হবে। যা হোক, আল্লাহ যিনি ইবলিশের থেকে বেশি ক্ষমতাবান, ফেরাউন যা করেছিলেন সেটাকে পাল্টে ফেলার একটা পরিকল্পনা করেছিলেন। এভাবে আমরা দেখতে পাই কিভাবে ফেরাউনের মেয়ে নদীতে টুকরির মধ্যে খুঁজে পাওয়া একটা ইসরায়েলি শিশুকে তার কাছে নিয়েছিলেন। ফেরাউনের মেয়ের শিশুটিকে দেখে মায়া হল এবং তার সন্তান হিসাবে সে তাকে লালন পালন করলেন, তার নাম রাখলেন মুসা। এভাবে মুসা ফেরাউনের বাড়িতে বেড়ে উঠতে লাগল, যিনি ইসরায়েলের লোকদের ধ্বংস করতে চেয়েছিলেন। আল্লাহ জ্ঞানত দুষ্ট বাদশাহের হাত থেকে বনি ইসরায়েলদের রক্ষা করার জন্য মুসাকে ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন। মুসার যখন ৪০ বছর বয়স, তখন যে ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিলেন তার কাছ থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিলেন। ৪০ বছর ধরে তিনি জনহীন বনভূমিতে বাস করেছেন, যেখানে তিনি বিয়ে করেন এবং তার শ্বশুরের মেষ দেখাশোনা করেন। এখন চলুন, আল্লাহ কিভাবে মুসার সামনে নিজেকে প্রকাশ করেছিলেন যাতে ইসরায়েলের লোকদের নেতৃত্ব দিয়ে মিশর দেশ থেকে বের করে আনার জন্য তিনি মুসাকে ফেরাউনের কাছে পাঠাতে পারেন, সেই গল্পটি চালিয়ে যাই। আমরা তৌরাত শরীফের হিজরত কিতাবের তৃতীয় অধ্যায় পড়ছি। কিতাব বলছে,
একদিন মুসা তার শ্বশুর শুয়াইব অর্থাৎ রুয়েলের ছাগল ভেড়ার পাল চড়াচ্ছিলেন। চড়াতে চড়াতে মুসা মরুভূমির অন্য ধারে আল্লাহর পাহাড় তুর পাহাড়ের কাছে গিয়ে পৌঁছালেন। সেখানে একটা ঝোপের মাঝখানে জ্বলন্ত আগুনের মধ্য থেকে মাবুদের ফেরেস্তা তাকে দেখা দিলেন। মুসা দেখলেন যে ঝোপটাতে আগুন জ্বললেও সেটা পুড়ে যাচ্ছে না। এই ব্যাপারে তিনি মনে মনে বললেন, আমি এক পাশে গিয়ে এই আশ্চর্য ব্যাপারটা দেখব, দেখব ঝোপটা পুড়ে যাচ্ছে না কেন। ঝোপটা দেখবার জন্য মুসা এক পাশে যাচ্ছেন দেখে মাবুদ আল্লাহ ঝোপের মধ্য থেকে ডাকলেন, মুসা, মুসা। মুসা বললেন, এই যে আমি। মাবুদ বললেন, আর কাছে এসো না, তুমি পবিত্র জায়গায় দাঁড়িয়ে আছ, তোমার পায়ের জুতা খুলে ফেল। আমি তোমার আব্বার আল্লাহ, আমি ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের আল্লাহ। তখন মুসা তার মুখ ঢেকে ফেললেন, কারণ আল্লাহর দিকে তাকাতে তার ভয় হল। মাবুদ বললেন, মিশর দেশে আমার লোকদের উপরে যে জুলুম হচ্ছে তা আমার নজর এড়ায়নি। মিশরীয় সর্দারদের জুলুমে বনি ইসরায়েলরা যে হাহাকার করছে তা আমি শুনেছি, তাদের দুঃখ কষ্টের কথা আমি জানি। মিশরীয়দের হাত থেকে তাদের রক্ষা করবার জন্য আমি নেমে এসেছি। আমি তাদের সেই দেশ থেকে বের করে কেনানীয়, হিট্টীয়, আমোরীয়, পরিশীয়, হিব্বীয় ও জিবুসীয়দের দেশে নিয়ে যাব। দেশটা বেশ বড় এবং সুন্দর, সেখানে দুধ, মধু আর কোনো কিছুর অভাব নেই। বনি ইসরায়েলদের ফরিয়াদ এখন আমার কাছে এসে পৌঁছেছে। মিশরীয়রা কিভাবে তাদের উপর জুলুম করছে তাও আমি দেখেছি। কাজেই তুমি এখন যাও, আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাচ্ছি। তুমি গিয়ে আমার বান্দাদের অর্থাৎ বনি ইসরায়েলদের মিশর থেকে বের করে আনবে। কিন্তু মুসা আল্লাহকে বললেন, আমি এমন কেউ নই যে ফেরাউনের কাছে গিয়ে মিশর থেকে বনি ইসরায়েলদের বের করে আনতে পারি। আল্লাহ বললেন, আমি তোমার সঙ্গে থাকব। তুমি মিশর থেকে লোকদের বের করে আনবে, আর তোমরা এই পাহাড়ে আমার এবাদত করবে। আমি যে তোমাকে পাঠালাম, এটাই হবে তোমার কাছে তার চিহ্ন। তখন মুসা আল্লাহকে বললেন, কিন্তু আমি গিয়ে বনি ইসরায়েলদের যখন বলব, তাদের পূর্বপুরুষদের আল্লাহ আমাকে তাদের কাছে পাঠিয়েছেন, তখন তারা হয়তো আমাকে জিজ্ঞেস করবে, তার নাম কি? সেই সময় আমি তাদের কি জবাব দেব? আল্লাহ মুসাকে বললেন, যিনি আমি আছি, আমিই তিনি। তুমি বনি ইসরায়েলদের বলবে যে, আমি আছি, তাদের কাছে তোমাকে পাঠিয়েছেন। তুমি তাদের আরও বলবে যে, তাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের মাবুদ আল্লাহ তোমাকে তাদের কাছে পাঠিয়েছেন। আমার চিরকালের নাম মাবুদ।
তুর পাহাড়ে আগুন লাগা ঝোপের ভিতর থেকে আল্লাহ মুসাকে যা বলেছিলেন তা থেকে আমরা আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে কমপক্ষে চারটি বিষয় শিখতে পারি। প্রথমত, আমরা শিখতে পারি যে আল্লাহ পবিত্র। যখন মুসা আগুন লাগা ঝোপের ধোঁয়া দেখতে পেলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। কাছে গিয়ে পর্যবেক্ষণ করে দেখলেন এবং শুনতে পেলেন আল্লাহ তাকে ডাকছেন। মুসা ভয়ে কাঁপতে লাগলেন এবং তাকাতে সাহস করলেন না। কেন মুসা ভয় পেয়েছিলেন? কারণ তিনি আল্লাহ পাকের উপস্থিতিতে দাঁড়িয়েছিলেন। আল্লাহ মুসাকে এই কথাটি বলার মাধ্যমে তার পবিত্রতার কথা ব্যক্ত করলেন, আর কাছে এসো না, তুমি পবিত্র জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার পায়ের জুতা খুলে ফেলো। সত্যিকার অর্থে আল্লাহ, যিনি মুসার সামনে জ্বলন্ত শিখার মধ্যে হাজির হয়েছিলেন, তিনি পবিত্র। আল্লাহ চান সকলে যেন তার পবিত্রতা চিনতে পারে। আল্লাহর উপস্থিতিতে যে ফেরেশতারা দাঁড়িয়ে থাকেন তাদের সম্পর্কে কিতাব বলে,
সেই প্রাণীরা দিনরাত এই কথাই বলছিলেন, সর্বশক্তিমান মাবুদ আল্লাহ, যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি আসছেন, তিনি পবিত্র, পবিত্র, পবিত্র।
ফেরেশতারা আল্লাহর পবিত্রতাকে চিনতে পারে। আপনারা যারা আজকে শুনছেন, আপনারা কি আল্লাহর পবিত্রতাকে চিনতে পারেন? এটার অর্থ কি সেটা নিয়ে চলুন একটু চিন্তা করা যাক। গত পাঠগুলোতে আমরা ইতিমধ্যে দেখেছি যে আল্লাহর পবিত্রতার কারণে গুনাহ করার পর তিনি আদম ও হাওয়াকে বেহেস্তের বাগান থেকে বিতাড়িত করেছিলেন। আল্লাহর পবিত্রতা কাবিলের ত্যাগকে অস্বীকার করার পিছনে কারণ হিসেবে ছিল। নূহের সময়ে মানুষদের বন্যা দিয়ে নিশ্চিহ্ন করার কারণও ছিল আল্লাহর এই পবিত্রতা। আল্লাহ দুনিয়ার ভাষাকে বিভ্রান্ত করেছিলেন। বাবেলের মানুষদের, যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করেছিল, তাদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন। এবং ইব্রাহিমের সময়ে আল্লাহর পবিত্রতার জন্য সদোমের মানুষদের উপরে, যারা অনিষ্টতার মধ্যে আনন্দ খুঁজছিল, তাদের উপর তিনি আসমান থেকে অগ্নিবৃষ্টি বর্ষণ করেছিলেন। দুঃখজনকভাবে আজকের দিন পর্যন্ত বেশিরভাগ মানুষ আল্লাহর পবিত্রতাকে সম্মান করে না। আল্লাহ কে তা তারা উপলব্ধি করে না। তারা তার পরম শুদ্ধতাকে চিনতে পারেনি। মানুষ কি উপায়ে গুনাহের চর্চা করে আর সেটা থেকে আনন্দ পায়, সেটার মাধ্যমেই আমরা তা দেখতে পাই। আল্লাহর পবিত্রতাকে যে মানুষ কম গুরুত্ব দেয় সেটাও আমরা দেখতে পাই, যখন তারা ধর্মটাকে একটা ছদ্মবেশ হিসাবে পরিধান করে। কিন্তু আল্লাহ সত্যকে বোঝার জন্য পাক কিতাবকে পরীক্ষা করে দেখেন না। আন্তরিকতাহীন কথাবার্তায় অনেকে অভ্যাসবশত আল্লাহর নাম ব্যবহার করে। তারা অর্থহীনভাবে আল্লাহর নামে ডাকে, বিসমিল্লাহ অথবা ইনশাল্লাহ বলার মাধ্যমে, যেখানে বাস্তবে আল্লাহর ইচ্ছা তাদের হৃদয় থেকে অনেক দূরের বিষয়। মানুষের নিজেদের ধার্মিকতাকে আল্লাহর সামনে প্রতিষ্ঠা করতে চাওয়ার মাধ্যমে এবং আল্লাহর প্রতিষ্ঠিত ধার্মিকতার পথকে অস্বীকার করার মাধ্যমে আমরা তাদের আল্লাহর পবিত্রতাকে বোঝার ব্যর্থতাকে দেখতে পাই। কিছু মানুষ ভাবে, দীর্ঘ সময় রোজা রেখে, বারবার দোয়া পড়ে অথবা ধৌতকরণ আর শুদ্ধিকরণের অনুষ্ঠান করে তারা নিজেদের শুদ্ধ করতে পারবে। কিন্তু আমরা নবীদের লেখা থেকে স্পষ্ট দেখতে পাই যে এরকম বাইরের ক্রিয়াসমূহ দিয়ে আল্লাহ পাককে সন্তুষ্ট করা যায় না। যিনি চান মানুষ তার মনের ভিতর থেকে শুদ্ধ হোক। প্রিয় বন্ধুরা, আল্লাহ পবিত্র, এজন্য তিনি মুসাকে বলেছিলেন, তুমি পবিত্র জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার পায়ের জুতা খুলে ফেলো। এরপর জ্বলন্ত ঝোপের ভিতর থেকে আল্লাহ মুসাকে যা বলেছিলেন, আল্লাহ শুধু পবিত্র একজনেই নন, কিন্তু তিনি বিশ্বাসযোগ্য একজনও। আপনি কি শুনেছিলেন আল্লাহ প্রথম মুসাকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন,
আমি তোমার আব্বার আল্লাহ, আমি ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের আল্লাহ।
যে আল্লাহর সান্নিধ্যে আসতে চায় আর তার সাথে একটা সম্পর্ক উপভোগ করতে চায়, এই কালামগুলো তার হৃদয়ে আনন্দ এনে দেবে। আল্লাহ পাক হলেন সেই জন যিনি ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের সাথে একটি চুক্তি করেছিলেন। আল্লাহ বিশ্বাসযোগ্য একজন, তিনি কখনও তার বন্ধুদের ছেড়ে যাবেন না বা তাদের সাথে প্রতারণা করবেন না। এমনকি শত বছর পরেও তিনি ভুলে যাননি তিনি ইব্রাহিম, ইসাক ও ইয়াকুব এবং তার বংশধরদের কি ওয়াদা করেছিলেন। আপনার অবস্থা কেমন? আপনি কি আল্লাহর বিশ্বস্ততাকে তারিফ করেন? আপনি কি আল্লাহর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেন, যিনি ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের সাথে কথা বলেছিলেন? যে সত্যিকারভাবে এই জীবনে ও পরকালের জীবনে সুখী হতে চায়, এমন যে কারোর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জিজ্ঞাসা করছি না আপনার কি ধর্ম আছে, কারণ ধর্মের নিয়মগুলো পালন করা কখনো কাউকে আল্লাহর সামনে ধার্মিক বানাবে না। আমরা যেটা জিজ্ঞাসা করছি সেটা হল, আল্লাহর সাথে আপনার কি সঠিক সম্পর্ক আছে? আল্লাহ যে মুক্তির পথ প্রতিষ্ঠা করেছেন, আপনি কি সেই বার্তাটি বিশ্বাস করেছেন? একটা ধর্ম অনুসরণ করা আর আল্লাহর সাথে একটা সম্পর্ক রাখা দুইটি যে আলাদা বিষয়, সেটা কি আপনি দেখেছেন? আজকের দুনিয়াতে হাজার হাজার ধর্ম আছে। উদাহরণস্বরূপ, বিশেষজ্ঞরা বলেন শুধু ব্রাজিলেই 4,000-এর বেশি ধর্ম আর ভাগ আছে। 4,000 ধর্ম, অবিশ্বাস্য! যেখানে কি 4,000, সেখানে কি 4,000 আল্লাহ আছে? নাকি আল্লাহর কাছে যাবার 4,000 উপায় আছে? না, কিতাব বলে
আল্লাহ মাত্র একজনই আছেন এবং আল্লাহ ও মানুষের মধ্যস্থ একজনই আছেন।
কেন তাহলে আজকের দুনিয়াতে হাজারো ধর্ম আর হাজারো ভাগ আছে? কারণ আদমের বেশিরভাগ বংশধরেরা আল্লাহ যে সত্য ইব্রাহিম, ইসাক আর ইয়াকুবের সাথে প্রতিষ্ঠা করেছেন তার ভিত্তিকে অগ্রাহ্য করেছে। মধ্যস্থতাকারীর সম্পর্কে যার গুনাহর শাস্তি আর ক্ষমতা থেকে আদমের সন্তানদের রক্ষা করার জন্য দুনিয়াতে আসার কথা, আল্লাহ যে ওয়াদা ইব্রাহিম আর তার বংশধরদের সাথে করেছিলেন তারা সেটা সম্পর্কে জানে না। আল্লাহ যিনি কখনো পরিবর্তন হন না, তারা তার কালাম সম্পর্কে জানে না, তারা বিশ্বস্ত আল্লাহর সম্পর্কে জানে না। তৃতীয়ত যে বিষয়টি হল, আল্লাহ আরেকটি বৈশিষ্ট্য প্রকাশ করেছিলেন যখন তিনি ঝোপের ভিতর জ্বলন্ত আগুনের ভিতর থেকে মুসার কাছে হাজির হয়েছিলেন। বৈশিষ্ট্যটি হল, আল্লাহ শুধু পবিত্র ও বিশ্বস্ত একজনেই নন, তিনি ক্ষমাশীল একজনও। এজন্য ইসরায়েলদের লোকদের সম্বন্ধে আল্লাহ মুসার কাছে বলেছিলেন,
মিশর দেশে আমার লোকদের উপরে যে জুলুম হচ্ছে তা আমার নজর এড়ায়নি। মিশরীয় সর্দারদের জুলুমে বনি ইসরায়েলরা যে হাহাকার করছে তা আমি শুনেছি। তাদের দুঃখ কষ্টের কথা আমি জানি। মিশরীয়দের হাত থেকে তাদের রক্ষা করবার জন্য আমি নেমে এসেছি। আমি তাদের সেই দেশ থেকে বের করে কেনানীয়, হিট্টীয়, আমোরীয়, পরিশীয়, হিব্বীয় ও জিবুশীয়দের দেশে নিয়ে যাব।
কেন আল্লাহ ইসরায়েলদের লোকদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করলেন এবং ভালো একটি দেশে নিয়ে গেলেন? বনি ইসরায়েলরা কি আল্লাহর ক্ষমার যোগ্য ছিল? অন্য জাতিগুলোর থেকে কি তারা ভালো ছিল? না, তারা ছিল না। কেন তাহলে আল্লাহ তাদের মুক্তি দিয়ে এভাবে দোয়া করলেন? শুধু তার বিশ্বস্ততা আর ক্ষমার জন্য। কিতাব যে রকম বলে,
আল্লাহ তাদের কাতর স্বর শুনলেন এবং ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের জন্য যে ব্যবস্থা তিনি স্থাপন করেছিলেন সেই কথা ভাবলেন। তিনি বনি ইসরায়েলদের দিকে চেয়ে দেখলেন এবং তাদের দিকে মনোযোগ দিলেন।
হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল একজন। চতুর্থ যে বিষয়টি হল, আল্লাহ আরেকটি বৈশিষ্ট্য আছে, যেটি আমরা জ্বলন্ত ঝোপের কাহিনী থেকে দেখতে পারি। আমরা শুনেছিলাম মুসা আল্লাহকে জিজ্ঞেস করেন যে তার নাম কি। শাশ্বত আল্লাহর প্রকৃতি কি একটা নাম দিয়ে বর্ণনা করা যায়? এই আল্লাহ যিনি খুব মহান এবং পবিত্র, বিশ্বস্ত এবং ক্ষমাশীল, এই আল্লাহ যাকে মানুষ চোখ দিয়ে দেখতে পারে না, এই আল্লাহ যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু দেখেন, সব কিছু জানেন। কেউ মনে করেন আল্লাহর নাম শুধু আল্লাহ, সত্যিকারভাবে আল্লাহ আল্লাহই। যা হোক, আল্লাহ তার নাম নয়, আল্লাহ যা তিনি তাই। আমি একজন মানুষ, কিন্তু আমার নাম মানুষ না। আমাদের প্রত্যেকের একটা নাম আছে যেটা দিয়ে সবাই আমাদের চেনে। আল্লাহর নাম কি? মুসাকে আল্লাহ কি উত্তর দিয়েছিলেন? চলুন আবার সেটা পড়া যাক।
যিনি আমি আছি, আমি তিনি। তুমি বনি ইসরায়েলদের বলবে যে আমি আছি তাদের কাছে তোমাকে পাঠিয়েছেন। তুমি তাদের আরও বলবে যে তাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের মাবুদ আল্লাহ তোমাকে তাদের কাছে পাঠিয়েছেন। আমার চিরকালের নাম মাবুদ।
আল্লাহর নাম কি যেটা তার শাশ্বত প্রকৃতিকে বর্ণনা করে? আপনি কি সেটা শুনছেন? সেটা হল মাবুদ। পাক কিতাবে নবীরা আল্লাহর উপর শত শত নাম আর উপাধি আরোপ করে, কিন্তু মাবুদ নামটি অন্য সবগুলোর চেয়ে বেশিবার ব্যবহার হয়েছে, 6,500 বারের উপরে। আল্লাহ হলেন মাবুদ, শাশ্বত, আমি আছি, সেই একজনেই যিনি ছিলেন, আছেন এবং চিরদিন থাকবেন। তিনি শাশ্বত একজন, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই, তার কোনো সীমা নেই, তার সমকক্ষ কেউ নেই, তিনি তার নিজের শক্তি দ্বারা উপস্থিত থাকেন। গতকাল তিনি যা ছিলেন আজও তাই আছেন, চিরকাল থাকবেন, তিনি কখনও পরিবর্তন হন না। মাবুদ তার নাম। শ্রোতা বন্ধুরা, আপনি কি মাবুদকে জানেন? আপনি কি তার পবিত্রতাকে চিনতে পারেন? আপনি কি তার বিশ্বস্ততার মধ্যে আনন্দ করেন? আপনি কি তার ক্ষমা গ্রহণ করেছেন? আপনি কি তার কালাম বিশ্বাস করেন? আপনি কি ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে গিয়েছেন? আপনি কি সেই আল্লাহকে চিনেন যিনি জ্বলন্ত ঝোপের ভিতর থেকে মুসার সাথে কথা বলেছিলেন?
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851।
শ্রোতাবন্ধু, শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ চাইলে পরবর্তী সময়ে আমরা মুসার কাহিনীটি চালিয়ে যাব এবং দেখব কিভাবে আল্লাহ তাকে মিশরের দুষ্ট বাদশাহ ফিরাউনের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহ আপনাদের রহমত দান করুন এবং মুসাকে বলা আল্লাহর এই কথাগুলো চিন্তা করতে থাকুন।
যিনি আমি আছি, আমি তিনি, আমি মাবুদ, এটি আমার চিরকালের নাম।